শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সিপিডি মনে করে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আয় ব্যয়ের যে লক্ষ্য নির্ধারণ করেছেন তাতে উচ্চবিত্তরা সুবিধা পাবে, মধ্যবিত্তের উপর আরো চাপ বাড়বে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
মাওবাদীদের নিজস্ব এক গোপন চিঠি থেকে পুলিশ জানতে পেরেছে মাওবাদীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করছে।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত কল ইন শো আলাপন। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। কানাডায় সাত জাতিগোষ্ঠী বা G7 এর সম্মেলনে হোয়াইট হাউস থেকে রওনা দেওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদদাতাদের বলেন, রাশিয়াকে এই শীর্ষস্থানীয় অগ্রসর দেশগুলোর সম্মেলনে আবার আমন্ত্রণ জানানো উচিত। হোয়াইট হাউসের সাউথ লন থেকে ম্যারিন ওয়ান হেলিকপ্টারে ওঠার আগে তিনি বলেন, রাশিয়ার এই বৈঠকে থাকা উচিত ছিল। G7 এর আরেকজন নেতা ইটালির প্রধানমন্ত্রী গিসেপ কন্তে এক টুইট বার্তায় বলেন, তিনি ট্রাম্পের এই প্রস্তাব সমর্থন করেন। তবে এবছরের এই শীর্ষ বৈঠকের আয়োজক দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যে কানাডা এই সংগঠনে রাশিয়ার পুনঃপ্রবেশের বিরোধী। অবশ্য ক্রেমলিনে একজন মুখপাত্র দমিত্রি পেসকভ এসব কিছু নাকচ করে দেন। স্পুটনিক বার্তা সংস্থার মতে পেসকভ বলেন, রাশিয়া G7 ছাড়া অন্য ধরনের সংগঠনের দিকে এখন মনোযোগ দিচ্ছে। স্মরণ করা যেতে পারে যে ১৯৯৭ সালে রাশিয়াকে G7 এ যুক্ত করা হয় এবং তখন তা G8 বলে পরিচিতি লাভ করে। তবে ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের একটি অংশ ক্রাইমিয়া অধিগ্রহণ করলে এই সংগঠন থেকে তাকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়। গত বছর রাশিয়া এই সংগঠন থেকে স্থায়ীভাবে নিজেকে প্রত্যাহার করে নেবার ঘোষণা দেয়। সিরিয়ার একটি নজরদারি সংস্থা বলছে যে বিদ্রোহী অধ্যুষিত একটি আবাসিক এলাকায় বিমান হামলায় শিশুসহ অন্তত ৩৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে যে এই বিমান হামলা চালানো হয় উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশের জারদানা গ্রামে। ফরাসি বার্তা সংস্থা এফপির একজন সংবাদদাতা যিনি সেখানে উপস্থিত ছিলেন জানিয়েছেন যে নারী, শিশু, বয়স্ক লোক এবং উদ্ধারকারী স্বেচ্ছাসেবক সহ বহু আহত লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইদলিবে তেমন একটা বিমান হামলা হয়নি। দেশের অন্যান্য অঞ্চল থেকে স্থানচ্যুত লোকেরা এই ইদলিবেই বাসা বেঁধেছে। যুক্তরাষ্ট্র এই খবরের সত্যতা স্বীকার করেছে যে তারা তালিবান বিদ্রোহীদের সঙ্গে আফগান সরকারের সরাসরি শান্তি আলোচনায় সহযোগিতা করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে। কয়েক মাস ধরে দুদেশের মধ্যে টানটান সম্পর্ক এবং উচ্চ পর্যায়ের পারস্পরিক যোগাযোগ বিঘ্ন হওয়ার পর এ সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও পাকিস্তানের সামরিক ও অসামরিক নেতাদের সঙ্গে কথা বলেছেন, যাতে করে আফগানিস্তানের রাজনৈতিক বোঝাপড়ার এই প্রচেষ্টাকে সামনে এগিয়ে নেওয়া যায়। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সব রকমের সামরিক সহযোগিতা বন্ধ করার পর এবং উভয় দেশ পরস্পরের কূটনীতিকদের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারির পর নতুন করে উচ্চ পর্যায়ের যোগাযোগের বিষয়টি দেখা দিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসহকারী এবং জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের ঊর্ধ্বতন পরিচালক লিজা কার্টিস বলছেন যে আফগানিস্তানে শান্তি স্থাপনে উৎসাহ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র একাধিক প্রচেষ্টা নিচ্ছে। গতকাল ওয়াশিংটনে এক সেমিনারে তিনি বলেন যে এই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এটা নিশ্চিত করা যে এই প্রচেষ্টায় পাকিস্তান যেন গঠনমূলক ভূমিকা পালন করে। US ইনস্টিটিউট অফ পিসে বক্তব্য রাখার সময় কার্টিস বলেন, এই শান্তি প্রক্রিয়ায় সহায়তা প্রদানের জন্য আমাদেরকেও পাকিস্তানের মূল নিরাপত্তাজনিত উদ্বেগের ব্যাপারটা বুঝতে হবে। তবে তিনি একথাও বলেন যে আমাদের এটা পরিষ্কার বুঝতে হবে যে আফগানিস্তানে তালিবানের উত্থানে পাকিস্তানের স্বার্থ সংরক্ষিত হবে না। বাংলাদেশের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আয় ব্যয়ের যে লক্ষ্য নির্ধারণ করেছেন সিপিডি মনে করে তাতে উচ্চবিত্তরা সুবিধা পাবে, মধ্যবিত্তের উপর চাপ আরও বাড়বে। অর্থমন্ত্রী বৃহস্পতিবার জাতীয় সংসদে ৪,৬৫,০০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। শুক্রবার বাজেট পরবর্তী পর্যালোচনা করে সিপিডি। বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
অর্থমন্ত্রী বৃহস্পতিবার জাতীয় সংসদে 4,65,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। সামগ্রিক আয় ব্যয়ের হিসাবে 1,25,293 কোটি টাকা ঘাটতি থাকছে। মোহিত অবশ্য আশা করেছেন প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করা সম্ভব হলে নতুন বছরে বাংলাদেশ 7.8% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ অবশ্য অর্থমন্ত্রীর আশাবাদের সঙ্গে একমত নয়। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে 7.8% প্রবৃদ্ধির জন্য বাজেটে বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ করতে হলে 117,000 কোটি টাকা বাড়তি লাগবে। তিনি বলেন মূল্যস্ফীতির হার 5.6% প্রস্তাবের সঙ্গে তার গুরুতর দ্বিমত ও সংশয় রয়েছে। সিপিডির সম্মানীয় ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন নবীন বাংলাদেশের জন্য প্রবীণ বাজেট তৈরি করা হয়েছে। মুজিবুর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের বাজেট নিয়ে আজকের আলাপনে রয়েছে বিস্তারিত আলোচনা। তাছাড়া আজ সরাসরি ফেসবুকেও এই আলোচনা শুনবেন। প্রচারিত হবে বাংলাদেশ সময় রাত 11:15, ভারতে রাত 10:45। বাংলাদেশে সন্দেহভাজন মাদক অপরাধীকে বিচার বহির্ভূতভাবে হত্যার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জায়েদ রাদ আল হোসেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
জাতিসংঘের খবরাখবরের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জেইদ বাংলাদেশ কর্তৃপক্ষকে বিচার বহির্ভূতভাবে হত্যা বন্ধ করা এবং এ ধরনের হত্যার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। নিহত ব্যক্তিদের কেউই নির্দোষ নয় এবং মাদক বিরোধী অভিযানে কিছু ভুলভ্রান্তি হতেই পারে। সরকারের এ ধরনের বক্তব্য খুবই বিপজ্জনক এবং আইনের শাসনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শনের ইঙ্গিতদায়ী বলে জাতিসংঘের মানবাধিকার প্রধান মন্তব্য করেছেন। সকল মানুষের জীবনের অধিকারের উল্লেখ করে তিনি বলেন, কোনো মানুষ মাদক বিক্রি করলেই তার মানবাধিকার হারায় না। এদিকে এশিয়া এবং প্রশান্ত মহাসাগর বিষয়ক ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বাংলাদেশে মাদক বিরোধী অপারেশনে নিহতের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। এক টুইট বার্তায় তিনি বাংলাদেশ কর্তৃপক্ষকে আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের পুলিশ জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করছে নকশালপন্থীরা। নকশালদের ওপর মোদী সরকারের অত্যাচারের অভিযোগের জন্যই মোদীকে হত্যার চেষ্টা। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
যেভাবে হত্যা করা হয়েছিল রাজীব গান্ধীকে, সেইভাবেই বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে নরেন্দ্র মোদীকেও। মোদী যে প্রায়ই বড় বড় জনসভায় যান, তেমনই এক সভায় বিস্ফোরক ব্যবহার করে তাকে উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে নকশালরা। কেন নকশালদের এমন ভয়ঙ্কর পরিকল্পনা? মোদী সরকার নকশালদের ওপর অত্যাচার চালাচ্ছেন এমনটাই নকশালদের মোদীর বিরুদ্ধে অভিযোগ। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন এ তো এক ভয়ঙ্কর চক্রান্ত। আবার মহারাষ্ট্রের কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের মতে জনপ্রিয়তা কমছে দেখলেই সহানুভূতি কুড়োতে মোদী এই ধরনের ষড়যন্ত্রের গালগপ্প ফাঁদেন। তবে বিষয়টি সত্যি হলে অত্যন্ত উদ্বেগের বিষয়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজ শুক্রবার অস্ট্রিয়ার ডানপন্থী সরকার বলছে যে তাদের কথায় রাজনৈতিক ইসলাম এবং ধর্মীয় গোষ্ঠীগুলোর প্রতি বিদেশি অর্থায়নের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে তারা 7টি মসজিদ বন্ধ করার এবং 40 জন ইমাম ও তাদের পরিবারকে বহিষ্কার করার পরিকল্পনা করেছে। চরম দক্ষিণপন্থী ফ্রিডম পার্টি থেকে নির্বাচিত সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হারবার্ট কিকল বলেন যে অস্ট্রিয়ায় তুর্কি মসজিদগুলোর দেখাশোনা করে যে গোষ্ঠী, সেই ATIB দ্বারা নিযুক্ত ইমামদের বসবাসের অনুমতিপত্র পর্যালোচনা করে দেখা হচ্ছে মূলত তাদের অর্থায়নের ব্যাপারে উদ্বেগের কারণে। কিকল বলেন দুটি ক্ষেত্রে এই অনুমতিপত্র বাতিল করা হয়েছে এবং 5 জন ইমামকে প্রথমবারই অনুমতিপত্র দেওয়া হয়নি। চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ বলেন সরকার ভিয়েনায় কট্টরপন্থী তুর্কি জাতীয়তাবাদী মসজিদ বন্ধ করে দিচ্ছে এবং 6টি মসজিদ পরিচালনাকারী গোষ্ঠী অ্যারাব রিলিজিয়াস কমিউনিটিও ভেঙে দিচ্ছে। তুরস্ক এর এই পদক্ষেপকে ইসলাম বিরোধী এবং বর্ণবাদী বলে নিন্দে করেছে। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন টুইটারে বলেছেন 7টি মসজিদ বন্ধ করার এবং ইমামদের বহিষ্কার করার সিদ্ধান্ত হচ্ছে খোড়া যুক্তি যা ইসলাম বিরোধী, বর্ণবাদী এবং বৈষম্যমূলক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহকারীরা বলছেন যে তারা মনে করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী পশ্চিমী দেশগুলোকে একথা বোঝাতে সক্ষম হয়েছেন যে মধ্যপ্রাচ্যে ইরানি প্রভাব মোকাবিলা করার এবং ওই অঞ্চলে ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করার জন্য তাদের আরও অনেক কিছু করতে হবে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। নবীন বাংলাদেশের জন্য প্রবীণ বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাজেট পরবর্তী পর্যালোচনায় সিপিডির সম্মানীয় ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই মন্তব্য করেন। বাজেট নিয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর বিস্তারিত রিপোর্ট।
সিপিডি মনে করে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আয় ব্যয়ের যে লক্ষ্য নির্ধারণ করেছেন তাতে উচ্চবিত্তরা সুবিধা পাবে, মধ্যবিত্তের উপর আরও চাপ বাড়বে। শুক্রবার বাজেট পরবর্তী পর্যালোচনায় সিপিডির সম্মানীয় ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নবীন বাংলাদেশের জন্য প্রবীণ বাজেট তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী বৃহস্পতিবার জাতীয় সংসদে 4,65,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। তবে সামগ্রিক আয় ব্যয়ের হিসাবে 1,25,293 কোটি টাকা ঘাটতি থাকছে। মোহিত অবশ্য আশা করেছেন প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করা সম্ভব হলে নতুন বছরে বাংলাদেশ 7.8% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ অবশ্য অর্থমন্ত্রীর আশাবাদের সঙ্গে একমত নয়। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে 7.8% প্রবৃদ্ধির জন্য বাজেটে বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ করতে হলে 117,000 কোটি টাকা বাড়তি লাগবে। তিনি বলেন, মূল্যস্ফীতির হার 5.6% প্রস্তাবের সঙ্গে তার গুরুতর দ্বিমত ও সংশয় রয়েছে। ডক্টর দেবপ্রিয় বলেন, বাংলাদেশ এখন দুভাগে বিভক্ত হয়ে গেছে, একদিকে ঢাকা সিলেট ও চট্টগ্রাম, অন্যদিকে বরিশাল খুলনা আর রাজশাহী। এতে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। পরিসংখ্যান বলছে গত 5 বছরে যারা গরিব তাদের 60% আয় কমেছে, অন্যদিকে সবচেয়ে ধনী 5% মানুষের 57.4% আয় বৃদ্ধি ঘটেছে।
প্রবৃদ্ধি হলেও আয়ের ক্ষেত্রে বৈষম্য বাড়ছে। আমরা বলেছি প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান শুধু অপ্রাতিষ্ঠানিক খাতে বেশি হচ্ছে, সেখানে গড় আয় অত বেশি না। আজকে আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশে অভ্যন্তরীণ সঞ্চয়ের হারের পতন ঘটছে কেন, এবং অভ্যন্তরীণ সঞ্চয়ের হার আপনারা দেখবেন যে এইখানে 2010 এবং 2016 আমরা দেখিয়েছি শেষের সবচেয়ে গরিব 10% আপনার এই সময়কালে যদি আপনার জাতীয়ভাবে 10-এ কমে থাকে প্রায় 2,000 টাকার মতো, এখন এসে কমছে প্রায় 4,000 টাকার মতো, এখানে এসে কমেছে। এই এই জিনিসটি আমরা মনে করি যে এর ফলে উন্নয়নের সুবিধা সবাই গরিব মানুষরা পাচ্ছে না। বাংলাদেশে একটা পূর্ব পশ্চিম ভাগ তৈরি হয়েছে, একদিকে সিলেট চিটাগং ঢাকা, অপরদিকে বরিশাল খুলনা রাজশাহী, একদিকে উন্নততর বাংলাদেশ আরেকদিকে দরিদ্রতর বাংলাদেশ।
তিনি বলেন, মনে রাখা দরকার যে ব্যক্তি খাতে বিনিয়োগ এখনও স্থবির হয়ে আছে। অর্থমন্ত্রী মুহিত সিপিডির এই বক্তব্যের সঙ্গে একমত নন। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, দেশে দারিদ্র বৈষম্য বাড়ছে না, বরং দারিদ্র অনেক কমে গেছে। বাজেটের সমালোচনাকারীদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, যারা বাজেট বুঝে না তারাই কেবল বাজেটকে ভুয়া বলছে। বিরোধী বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেছিল, এই বাজেট ভুয়া এবং লুটপাটের বাজেট। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন ওষুধের পাওয়াটাই গরিব মানুষের কাছে একটা চিন্তার বিষয়। তার প্রতিশ্রুতি আর্থিক বোঝা কমিয়ে স্বাস্থ্য পরিষেবাকে প্রত্যেক ভারতীয়র সামর্থ্যযোগ্য করে তুলতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি প্রকল্পের লাভবানদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, আরও বেশি হাসপাতাল, শয্যা, চিকিৎসকের ব্যবস্থা করতে উদ্যোগী সরকার। পাশাপাশি গরিবদের কথা মাথায় রেখে চিকিৎসা খরচ যাতে কমানো যায় তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ অঞ্চলে বসবাসকারী গরিব মানুষরা যাতে সুচিকিৎসা পান তার জন্য দেশে আরও 90টি মেডিকেল কলেজ খোলা হয়েছে, 15,000-এর বেশি MBBS আসন তৈরি করা হয়েছে। তিনি যোগ করেছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় 10 কোটি পরিবার এবং 50 কোটি মানুষকে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা করানো হবে। নরেন্দ্র মোদী বলেন, গত 4 বছরে সরকার একের পর এক পদক্ষেপ নিয়েছে যাতে গরিব মানুষদের চিকিৎসার খরচ কমে আসে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় দুই বিজেপি কর্মীর মৃত্যুর সিবিআই তদন্তের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। পরমাশিস ঘোষ রায়ের আরও একটি রিপোর্ট।
পুরুলিয়ায় দুই বিজেপি কর্মীর মৃত্যুর সিবিআই তদন্তে চেয়ে পেশ করা আবেদন আজ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আবেদনকারীর আইনজীবী গৌরব ভাটিয়াকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। পঞ্চায়েত ভোটের পর পুরুলিয়ায় ওই বিজেপি কর্মীদের খুন করা হয়েছে। যদিও বিচারপতি এ কে গোয়েল ও বিচারপতি অশোক ভূষণের অবকাশকালীন বেঞ্চ তার আর্জি খারিজ করে দেয়। উল্লেখ করা যেতে পারে, গত 30 মে পুরুলিয়ার বলরামপুর গ্রামে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ত্রিলোচন মাহাতো, 18 বছর বয়সী বিজেপি কর্মীর। তার পিঠে সাঁটা ছিল পোস্টার, যাতে দাবি করা হয় পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে প্রচার করার শাস্তি এটা। এ রেশ কাটতে না কাটতে দুলাল কুমার নামের আরেক বিজেপি কর্মীর লাশ পাওয়া যায়। একই কায়দায় তাকেও খুন করে, ইলেকট্রিক পোলের তারে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করে বিজেপি। দুটি হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
Voice of America, Washington.
দর্শক শ্রোতা, এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয়, বাংলাদেশের সদ্য ঘোষিত বাজেট নিয়ে যথারীতি সঞ্চালনা করছেন রোকেয়া হায়দার এবং সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। সেলিম কোথায় গেলে? আচ্ছা, তো শ্রোতা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আলাপনের আলোচনা শুরু করছি। আজকে সেলিম, আমাদের আলোচ্য বিষয় ব্যাপক আলোচিত এই মুহূর্তে, বিতর্কিত এবং সমালোচিত, আবার অনেকে সমর্থন করছেন এবং অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা চলছে যে সাধারণ মানুষ বান্ধব এই বাজেট নয়। বিনিয়োগ, মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের হার যে বেড়েছে, সেখানেও কর্মসংস্থানের সুযোগ তেমনভাবে বাড়তে দেখা যাচ্ছে না এই বাজেটে।
হ্যাঁ, এই বাজেট নিয়ে কিছুক্ষণ আগে আমাদের সিপিডির পক্ষ থেকে, আপনারা জানেন যে বাংলাদেশের শীর্ষ অর্থনীতিবিদদের একজন কথা বললেন যে এটা নবীন দেশের প্রবীণ বাজেট। আসলে বিষয়টা উনি হয়তো বলতে চেয়েছেন যে নতুন, যেহেতু বাংলাদেশের বয়স 46,
এখন বর্তমানে চাহিদা পূরণ করছে না, মূল কথাটা হচ্ছে যে বর্তমানে যা প্রয়োজন সেটা ঠিক সেই মতো বাজেট হয়নি। এবং এই বাজেট কতটুকু জনমানুষের আশা পূরণ করতে পারবে, কতটুকু লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে, হবে কি না, সেই নিয়ে প্রশ্ন উঠছে।
এবং এই প্রশ্নগুলো আমরা জানি আমাদের শ্রোতারা আজকে করবেন বিভিন্ন জায়গা থেকে, এবং তার জবাব দেওয়ার জন্য দুজন বাংলাদেশের একজন এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত একজন বাংলাদেশি আমেরিকান অর্থনীতিবিদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ডক্টর শওকত আলী, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, লং আইল্যান্ড ইউনিভার্সিটি, নিউ ইয়র্কের, তিনি ইতিমধ্যে যোগ দিয়েছেন লাইনে। হ্যাঁ,
ডক্টর শওকত আলী, আপনি লাইনে আছেন?
জি জি, আমি আছি।
আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ যোগ দেবেন, আমার মনে হয় চেষ্টা করছেন, এখনো পাইনি। তো ডক্টর শওকত আলী, রোকেয়াপা যে বিষয় শুরু করেছিলেন যে এই বাংলাদেশের বাজেট নিয়ে ইতিমধ্যেই নানান রকম কথাবার্তা চলছে, আলোচনা সমালোচনা সবকিছুই হচ্ছে,
আসলে প্রতি বছরই হয়, তবে এই বছর বাংলাদেশের নির্বাচনের বছর, সেই জন্য বোধহয় আরো একটু বাড়তি আলোচনা শোনা যাচ্ছে। এবং অনেকে মনে করছেন যে এই বাজেটে এমন কিছু অংশ আছে যেটা নির্বাচনকে সামনে রেখেই করা হয়।
এই বাজেটের কিন্তু একটা টাইটেল এবার দেওয়া হয়েছে, আমি পত্রিকা দেখলাম, সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রস্তাবিত বাজেট, এবং 4,64,573 কোটি টাকার বাজেট এটি। আমার মনে হয় এত বড় বাজেট এর আগে হয়েছে কিনা সন্দেহ।
সেই জন্যই বলা হচ্ছে যে সামনে নির্বাচনকে সামনে রেখেই এই ধরনের বাজেট, তবে এটা কতটুকু সাধারণ মানুষের জন্য সহায়ক হবে সেটাই প্রশ্ন।
ডক্টর আলী কি মনে করেন, আপনি যদি একটু বিশ্লেষণ করেন?
না না, আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ রোকেয়াপা এবং সেলিম ভাই। আপনার 4,64,573 কোটি টাকার এত বড় বাজেট এর আগে কখনো হয়নি। আপনার এই বাজেটের একটা বড় শুভঙ্করের ফাঁকি আছে, সেটা হলো যে 1,22,276 কোটি টাকার ঘাটতি রয়েছে। তা আপনি যদি অন দি অ্যাভারেজ দেখেন, তাহলে দেখা যায় 1/4 অফ দি টোটাল বাজেট এখানে ঘাটতি রয়েছে, যেটা আমরা বলি ডেফিসিট ফাইন্যান্সিং। এই ঘাটতিটা করার কারণটা কি ছিল? এখানে যে টাকা আপনার নাই
সেটা নিয়ে আপনি পরিকল্পনা করছেন,
সেখানে এই টাকাটা আসবে কোথা থেকে? এইটা দুটো জবাব সরকার দিয়েছে, অর্থমন্ত্রী দিয়েছেন। তারা বলছে যে এই টাকার একটা আসবে দেশীয় সঞ্চয় খাত থেকে, সেখান থেকে প্রায় 26,000 কোটি টাকা তুলে নেওয়া হবে, আর প্রায় 30,000 কোটি টাকা আপনার হচ্ছে বাড়ি থেকে আসবে বলা হচ্ছে। তো তাহলে বিদেশি ঋণ ছাড়া এই টাকাটা আপনি সংগ্রহ করতে পারবেন না। তার মানে দেশের মানুষদের আপনার ডেফিসিট ফাইন্যান্সিং করতে গিয়ে আপনার পার হেড, আপনার মাথা প্রতি আপনার বিদেশি ঋণের পরিমাণ বেড়ে যাবে ডিউ টু দিস বাজেট। এই একটা গেল। আর একটা হলো যে আপনার, আমাদের ধারণা ছিল যে বিশেষ করে যারা অর্থনীতিবিদ বা আপনার সাধারণ জনগণের একটা ধারণা ছিল যে আমাদের ব্যাংক যেগুলো লুটপাট হয়েছে ইন দি পাস্ট, এবং এ ব্যাপারে কথাও বলা হয়েছিল, এবং অর্থমন্ত্রী কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় উনি যদি অনেকভাবে অন্যান্য বিভিন্নভাবে কথা বলেন, তাতে একটা ইঙ্গিত ছিল যে এবার বাজেটে এই ব্যাংক পরিচালনাটার ব্যাপারে একটা সুন্দর দিক নির্দেশনা থাকবে। আমরা খুবই দুঃখিত যে এই ব্যাপারে শুধু তো কিছু করাই হয়নি, এবং যে কোনো ব্যাংকে বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 2,000 কোটি টাকার মূলধনের সাতছড়ায় মানে রেডি রিজার্ভ রাখা হচ্ছে এই ব্যাংকগুলো, অর্থাৎ ব্যাংকগুলো যখনই তারা দেউলিয়া ঘোষণা করবে তখন এই 2,000 কোটি টাকা মিনিমাম এটা তাদের জন্য রেডি করা রয়েছে। অর্থাৎ স্বাধীনতার পর থেকে এই ব্যাংকগুলো লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে চিরকালের মতো ধ্বংস করা হচ্ছে এবং হবে। তো সেই ব্যাংকগুলোকে এইভাবে রাষ্ট্রীয় পর্যায়ে জনগণের অর্থে তাদেরকে এই সাবসিডি দেওয়ার কোন যুক্তিকতা এর ভিতরে নাই, এটা একটা অপরিণামদর্শী একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি, যে সেখানে কিছু নাই। সেখানে দায়িত্ব পালনের ক্ষেত্রে গাফলতি, ব্যাংক্রাপ্ট করলে কি হবে, খেলাপি ঋণের বিষয়ে আর একটা মারাত্মক জটিল বিষয় রয়ে গেছে। আপনি কি লাইনে আছেন? তো খেলাপি ঋণের ব্যাপারে দেখেন বলা হয়েছে প্রায় আপনার এখানে 90,000 কোটি টাকা, আপনার মাত্র 3 মাসের ব্যবধানে 90,000 কোটি টাকার খেলাপি ঋণ করা হয়েছে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে বাংলাদেশ একটা সুন্দর স্বাধীন দেশ, যেটা নিয়ে আমরা সব জায়গায় গর্ব করি, এই দেশটাকে এইভাবে লুটপাট করার অধিকার কে দিয়েছে? 90,000 কোটি টাকার ঋণ খেলাপি যারা, মাত্র 3 মাসের ব্যাপার আমি বলবো, আর 144,000 কোটি টাকার আগে পুরো হিসেব আমি দিতে চাই না, সেই ঋণগুলো আদায় করার কোনো পদ্ধতি বা তাদের পানিশমেন্ট বা তাদের কলেটারাল সিস্টেম বাড়ি দেওয়া বা তাদেরকে রীতিমতো একটা বাংলাদেশ ব্যাংক থেকে একটা গাইডলাইন দেওয়া কোনো কিছুই এই বাজেটে নাই।
আচ্ছা আমি একটু ডক্টর সরকার আলী, আমি একটু মাঝখানে কথা বলি। আপনি যে বললেন যে মানে বাংলাদেশে অর্থ লুটপাটের বিষয়টি আপনি বলেছেন, এটা ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি বাংলাদেশের কিন্তু অগ্রগতিও থেমে নেই, অগ্রগতি কিন্তু নানান ক্ষেত্রে চলছে। আমরা দেখছি বিদেশ থেকে বসে দেখছি বাংলাদেশে গিয়ে ফ্লাইওভার দিয়ে আমরা ট্রাফিক জ্যাম অ্যাভয়েড করে এখান থেকে ওখানে যাচ্ছি।
সরকার আলী কিন্তু যেটা বলছিলেন সেলিম, সেটা হচ্ছে যে যারা ঋণ খেলাপি তাদেরকে আরো সহায়তা করার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে দণ্ড দেওয়ার কিন্তু কোনো ব্যবস্থা
নেই। ওই ওই পয়েন্টটা ঠিক আছে,
বাংলাদেশে ইনসেন্টিভ বলতে পারেন যে চুরি তুমি আরো করো, ব্যাংকরাপ ঘোষণা করো, আমরা তোমাকে সাহায্য করব। মানে সাধারণ বাংলা ভাষায় এটাই বলে,
চোরের চোরের সামনে চাবি দিয়ে যাওয়া হচ্ছে যে তুমি সিন্দুক খুলে নিয়ে নাও।
না, এটা উদ্ধার করার ব্যবস্থা।
আমরা গর্বিত মানুষ, অনেক কষ্ট করে আমরা এই স্বাধীন করেছি। রোকে আপা, আপনি ঠিকই বলেছেন, আমরা 250 বছর ব্রিটিশ বিরুদ্ধে যে আন্দোলন করেছে সেটা কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য। তারা যে শোষণ না করেছে 25 বছর পাকিস্তান সেই শোষণ করেছে, সেই শোষণ থেকে মুক্তির জন্য আমরা বেরিয়ে আসছি। আমরা 10 বছরে কিন্তু যদি আপনি হিসেব করেন টোটালি, আপনি দেখবেন পাকিস্তান 25 বছর যে পরিমাণ আমাদেরকে শোষণ করিনি, সেই শোষণ আমরা গত 10 থেকে 10.5 বছরের ভিতরে আমরা হয়েছি। কোন কারণে কি অন্যায় আমাদের জনগণ করেছেন? সেলিম ভাই যেটা আপনি বলেছেন, একটা দিক আমি একটু উজ্জ্বল ভাবে এটা মনে করছিলাম, সেটা আমাদের বাজেটের স্বাস্থ্য খাতে। তো স্বাস্থ্য খাতে 2018-19 সালে প্রায় 23,383 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি একটু খুশি হয়েছিলাম যেতে সাধারণ জনগণের আপনার কিছু উপকার হবে এবং গত বছরের তুলনায় একটু বেশি। কিন্তু সব থেকে সারপ্রাইজিং যে এর প্রায় 45% চলে যাচ্ছে পরিচালনা দেখাশোনার খাতে, এবং এই খাতের একটা বড় জিনিস উল্লেখযোগ্য যেটা আমার কাছে আরো ভালো লেগেছিল সেটা হচ্ছে যে অর্থমন্ত্রী বলেছেন যে কমিউনিটি ক্লিনিক গুলো তৈরি করার ব্যাপারে প্রায় 2000-এর বেশি হয়েছে এবং প্রায় আরো 200-250 আমি সঠিক ইয়ে নাই, কিন্তু 250 কমিউনিটি ক্লিনিক যেটা উপজেলাতে তৈরি করার কথা বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন রোকে আবার এখানে আছে সেটা হচ্ছে যে এই ক্লিনিক গুলোর কি অবস্থা, এই সমস্ত ক্লিনিক গুলো তৈরি করা হচ্ছে বাঁশ দিয়ে আর বালি দেওয়া সিমেন্টের বদলে, এটা আমার নতুন কথা না, আপনারা বহুবার রিপোর্ট করেছেন, সব সাংবাদিকরা যারা রিপোর্ট করেছেন এবং আপনার বিশেষ করে উত্তরাঞ্চলের যে জেলার উপজেলাগুলোতে যে ক্লিনিক গুলো তৈরি করা হয়েছে সেখানে ডাক্তার বসার জায়গা নাই, আমি নিজে দেখেছি এই তথ্যভিত্তিক আপনার টেলিভিশন রিপোর্ট গুলো আমি দেখেছি আজ গত বছর যে সেখানে ডাক্তার বসতে পারেন, তার ফাইল সব নষ্ট হয়ে গেছে, কিছু ওষুধপত্র ছিল পুরনো হয়ে গেছে, সেখানে ফাঙ্গাস ধরে গেছে কারণ পানি পড়ছে উপর থেকে, আমরা কিন্তু এদিকে কোনো লক্ষ্য রাখছি না, আমরা ক্লিনিক করছি কিন্তু ক্লিনিকের সেবা বা কতটা মানুষ উপকার হচ্ছে সেখান থেকে
সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে না, অনেক কিছু ঘাটতি আছে বাজেটে, কিন্তু আমার মনে হয় যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি প্রফেসর কে ওনাকে পাওয়া গেল,
চেষ্টা করে চলেছেন, লাইন পাওয়া যাচ্ছে না,
লাইন পাওয়া যাচ্ছে না নাকি তাহেরা?
আমার তো ঘন্টা খানেক আগে কথা হয়েছে এম এম আকাশের সঙ্গে, বলেছেন যে আমি আছি ওই সময় ফ্রি থাকব।
আচ্ছা, তো আমরা তাহলে শ্রোতা বন্ধুদের যারা আছেন দু একজন প্রশ্ন করতে যাচ্ছেন, সেরকম তো কিছু লাইনে আছে, তাহেরা এবং সঞ্জনা আমাদের প্যানেলের ওপাশে আছেন, আমি বলবো যে তারা যদি যোগাযোগ ঠিক মতো করিয়ে দিয়ে স্টুডিওতে লাইনটা দিয়ে দেয় তাহলে আমরা শ্রোতাদের মতামত বা
ইতিমধ্যে কয়েকটি ফেসবুকে প্রশ্ন কয়েকজন করেছেন, আমি সেগুলো আগে বলি। অনন্ত কুমার নাথ শুনছি মৌলভীবাজার থেকে, একজন লিখেছেন মোহাম্মদ আল হাসনাত দ্বারা, আমরা প্রবাসীরা এত কষ্ট করে দেশে টাকা পাঠাই অথচ আমাদের বাজেট, আমাদের কথা বাজেটে থাকে না, কেন, কি দোষ আমাদের, আমাদের কি মানুষ মনে করা হয় না? ওই যে কথায় আছে হামারা বিল্লি, ও হামারা বিল্লি হামসে ম্যাও, আওয়ামী লীগ কি তাই করছে? দ্বারা প্রশ্ন করেছে আল হাসনাত দ্বারা, উনি একজন প্রবাসী, আমার মনে হয় ইউরোপের কোনো দেশে থাকেন। তো প্রবাসীদের এই বাজেটে, প্রবাসীদের এবারকার বাজেটে প্রবাসীদের
কোনো কিছু প্রতিফলিত হয়েছে কিনা প্রবাসীদের জন্য?
ডক্টর আলী কিছু বলবেন?
না, প্রবাসীদের নিয়ে সরকার শুধু যেটা আমরা দেখি যে যখন বিদেশ থেকে টাকাগুলো যায় এবং ইটস এ ভেরি গুড অ্যামাউন্ট অফ মানি, আপনার অ্যারাউন্ড $25 billion যখন যায় তখন তারা খুব খুশি হয়, এটা খরচ করতে তারা আনন্দ পায়, কিন্তু এই প্রবাসী মানুষগুলো কষ্টের বিনিময়ে যে কাজগুলো করে তাদের ব্যাপারে কখনো চিন্তা করা হয়নি। আপনি কিছুদিন আগেও দেখেন যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ ওই অন্যান্য দেশগুলোতে বাংলাদেশের মহিলাদের যে পরিমাণ অন্যায় অত্যাচার করা হয়েছে,
এবং অনেক আলোচনা করেছি
তাদের, তারা দেশে ফিরে আসার পরে, আমি কথাটা যেটা বলতে চাচ্ছি যে তারা এই যে সবকিছু হারালো দেশে ফিরে আসার পরে, সরকারের বাজেটে কোনো কিছু আছে যেদের পুনর্বাসনের কি আছে? এই নারীগুলো আমি সেদিন দেখলাম রোকেয়া বাজে, সেখানে একজন মহিলা বলছে যে আমার স্বামীও তো গ্রহণ করছেন, এখন আমাকে আমার অবস্থাটা কি হবে, আমি তো স্বামীর পয়সায় গিয়েছি দেশে ধার করে নিয়ে গেলাম, মাত্র 6-8 মাসের ভিতরে আমি ফিরে এসেছি, তো তাহলে এখন আমার ভবিষ্যৎটা কি? আমার মনে হয় এই লোকগুলো যারা বিদেশে কাজ করছে নারী পুরুষ সবার জন্যই, তারা যদি কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত হয় তো সরকার এই যে $23-30 billion তারা ইনকাম করছে আমরা সবাই, পাঠানো হচ্ছে দেশে, তাদের একটা অংশ তাদের এই দুরবস্থার সময় তাদের একটা কাজে
নিশ্চয়ই তাদের পুনর্বাসনের জন্য আমার মনে হয় একটু চিন্তা করা খুব ভালো।
যে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যদি দেশে ফিরে আসে তাদের দায়িত্ব তো সরকারকে এবং যারা পাঠাচ্ছে তাদেরকে জবাবদিহি করতে হবে, এবং সরকারের উপরে বা এনজিও কেউ থাকলে যারা সাহায্য করতে পারেন তাদেরকে অবশ্যই সাহায্য সমর্থন।
আচ্ছা, আমি ছোট করে একটা বিষয় আপা ফেসবুকে আর একজনের প্রশ্ন আমি পড়ব, কিন্তু তার আগে বলি যে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা দেওয়ার পরে উনি বলেছেন যে মূল্যস্ফীতি 5.6% রাখা এবং জিডিপি প্রবৃদ্ধির হার 7.8% করার আশা রয়েছে তার। আর এবারকার বাজেটে আমি একটি আর্টিকেল থেকে বলছি যে একেবারে সহজ করে যেটি বলা যায় যে বাজেটে এনার্জি ড্রিঙ্ক, প্রসাধন সামগ্রী, সানস্ক্রিন, সানগ্লাস, আফটার শেভ লোশন, সিরামিক, ফিনামেল ল্যাম্প, পলিথিন, ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, আর কমানোর প্রস্তাব করা হয়েছে রড, সিমেন্ট, হাইব্রিড গাড়ি, ক্যান্সারের ওষুধ, টায়ার, টিউব তৈরির কাঁচামাল, কম্পিউটারের যন্ত্রাংশ এবং কৃষি জমির রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা হলো বাজেটের সংক্ষিপ্ত বিষয়, ভালো এবং মন্দ বললাম। আর প্রশ্ন যেটি শঙ্কর হালদার, আমার মনে হয় উনি ভারতের কোথাও থাকেন, করেছেন যে বাংলাদেশ সরকারের এবারকার বাজেটে প্রতিরক্ষা খাতে কি পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে।
তাহেরা বলছিলেন যে লাইনে কেউ আছে, আছে কি কোনো সেটা লাইনে? হ্যাঁ, হ্যালো।
এবারে বাজেটে থাকছে যে 2.5 লাখ টাকার বেশি হলেই কর, তো এই এই বিষয়টা সম্পর্কে একটু বলেন।
আপনি কে বলছিলেন ভাই, একটু নামটা বলবেন?
আমি মৌলভীবাজার থেকে বলছি, সিলেটের মৌলভীবাজার।
আপনার নাম?
আমার নাম পাথর দাস।
ও, পাথর দাস,
আপনি কি বললেন, আরেকবার বলবেন কি?
আমরা এত গালগপ্প করছি, আমরা কর্পোরেট ট্যাক্স মাত্র 12% ধার্য করছি, আর একটা গরিব মানুষ, সাধারণ মানুষ, তার ইনকাম হলো মাত্র 2.5 লাখ টাকা বা তার কিছু উপরে, আপনি সাথে সাথে তার 4,000-4,500 থেকে 5,000 টাকা কেটে নিচ্ছেন। এটা কোন ক্রমে, যে কথাটা সেলিম ভাই আপনি বলছেন যে 7.5% গ্রোথ কিনা, সত্যিকার অর্থে আমি বুঝিনি যে এটা কোন ইকোনমিস্ট তাদের কি ধরনের কথাবার্তা বলেছে, যে এটা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত লোকের কাঁধের উপরে এত পরিমাণ ট্যাক্স চাপানো দুনিয়ার কোন দেশে এটা নেই। 2.5 লাখ টাকা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে কোন ইনকাম হলো ফকির ভাই? আপনি বলেন তো,
এই ইনকামে আপনি 5,000 টাকা নিয়ে
যদি আপনার এই টাকাটা ব্যাংকে রাখে, সেখান থেকে যে কত প্রকার ট্যাক্স আছে সবগুলো আপনি কেটে নিচ্ছেন, এটা কোন ক্রমেই আমাদের অগ্রগতি
চায়
না।
আচ্ছা, একজন প্রশ্ন করেছিলেন যে প্রতিরক্ষা খাতে ব্যয় কত ধরা হয়েছে।
ফকির ভাই, এখানে একটা বিষয় আছে, উনি কেন জানতে চাচ্ছেন বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট, এটা আমি জানি না, হওয়ার তার অধিকার আছে।
আমি
প্রতিরক্ষা বাজেটটা সচরাচর এইভাবে বাজেটের ভিতরে আসে না, এটা একটা সেপারেট থাকে, সব গভর্নমেন্টই থাকে, দুনিয়ার সব জায়গায় এটা আছে, ইনক্লুডিং যুক্তরাষ্ট্রেরও এটা নিয়ম আছে যে টোটাল বাজেটের নেচারটা এটা তারা বলে না। হাওবার মেইনটেনেন্স, তারপর আবাসিক খাত, মিলিটারি আবাসিক খাত, অন্যান্য সার্ভিস খাতের কিছু একটা থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি কোন মিলিটারি বাজেট কোন সরকার প্রকাশ করে না।
না, তবে এবারকার বাজেটে জানা গেছে, যেটি
আমরা বলা হয়েছে বাজেটে, যে প্রতিরক্ষা খাতে পরিচালন ও উন্নয়নের জন্য ব্যয় করা হবে মোট 29,101 কোটি টাকা, যা মোট ব্যয়ের 6.3%।
এর ভিতরে আরো কিচ্ছা আছে সেগুলো ও সরকার বলবে না, আমাদের জানার
দরকার নেই।
তবে মিলিটারি আমাদের যদি এমনি তাদের ইফিসিয়েন্সি বা তাদের আবাসনের ক্ষেত্রে দেয়, এটা আমাদের দিতে হবে। আমরা একটা স্বাধীন দেশ, এদেশের মিলিটারিদের ভূমিকা অনেক, আমাদের 71 সালের স্বাধীনতার যুদ্ধে আমরা তাদেরকে শ্রদ্ধা করি এবং তাদের জন্য বাজেট কিছু বেশি হলে গিভেন দি বাংলাদেশের সাইড অফ দি ইকোনমি, ইটস ওকে।
সব দেশেরই থাকবে, যেমন দিনে দিনে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে বাজেট অনেক সীমা ছাড়িয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে ইসরায়েলের তাই হচ্ছে, মিশরের আমরা ক্ষেত্রে তাই দেখছি, সব দেশেরই হচ্ছে। বাংলাদেশ ছোট একটি দেশ হলেও প্রতিরক্ষা খাতে সব দেশেরই একটি ব্যয় থাকে, এবং সেটা কোনো কোনো দেশের অত্যন্ত বেশি থাকে, যেমন পাকিস্তানের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি।
রাইট, এটা ঠিক আছে, এবং আমরা কিন্তু হুমকির ভিতরে আছি, সেটাও দেখতে হবে। গত 2 বছর থেকে আপনার বারবার ক্রমাগত প্রেসার দিচ্ছে, এবং সেখানে আমাদের লোকজনকে কি পরিমাণ, কত লক্ষ লোককে তারা এখানে পাড়ি দিয়েছে জোর করে, এবং সবসময় বর্ডারে তারা একটা প্রেসার তৈরি করেছে। এসব লোকেও খেয়াল রেখে যদি সেখানে প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয় টু ডিফেন্ড আওয়ার সভরেন্টি, ইটস নাথিং রং।
না, নাথিং রং, এমনি উনি হয়তো জানতে চেয়েছেন প্রতিরক্ষা খাতে কিন্তু ব্যয় প্রতি বছরই প্রতিটি দেশেরই বাড়ে, কোন কোন দেশের ক্ষেত্রে অতিরিক্ত বাড়ে, কোন কোন দেশের ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে, মুদ্রাস্ফীতির দিকে লক্ষ্য রেখে, এবং নতুন কোন হুমকি যেমন আপনি উল্লেখ করেন, সে তার সম্ভাবনা আশঙ্কা থাকলে সেইভাবে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে দেওয়া হয়।
আচ্ছা, আরেকজন একটি প্রশ্ন করেছেন, মাসুদুর রহমান, তিনি লিখেছেন যে একটি জাতিকে এগিয়ে নিতে হলে সে দেশের শিক্ষা খাতকে এগিয়ে নিতে হয়, অথচ এই বাজেটে শিক্ষা খাতে অগ্রগতি দেখছি না। তবে আমার মনে হয় এবারকার বাজেটে শিক্ষা খাতে গুরুত্ব দেওয়া হয়েছে, এই যে
শিক্ষা ও প্রযুক্তি, এবং প্রযুক্তি খাতে পরিচালন ও উন্নয়নের জন্য ব্যয় করা হবে মোট 67,944 কোটি টাকা, যা মোট ব্যয়ের 14.6%।
তার মানে টোটাল বাজেটের 14.5 মানে প্রায় 15% শিক্ষা এবং গবেষণা ব্যয় করা হচ্ছে, এবং
মানে অর্থবছরে এবারে যেটা হবে শিক্ষা এবং প্রযুক্তিগত শিক্ষা, এবং এটা তো খুবই প্রয়োজন, কারণ দিনে দিনে সবকিছু এত টেকনিক্যাল হয়ে উঠছে বিশ্বজুড়ে, তো নতুন প্রযুক্তির প্রয়োজন, নতুন প্রযুক্তিগত বিদ্যার প্রয়োজন, সেক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে থাকলে চলবে না, এবং 15% যদি বাজেটের অংশ শিক্ষা খাতে,
এটা তো অনেক বড় অংশ, কিন্তু সেটি হলো উনি বলেছেন যে শিক্ষা খাতে এটা হচ্ছে, তবে এত টাকার বাজেটে এই কি যে খাত হাতে নেয়া, আচ্ছা এই বাজেটে যে খাত হতে নেতারা লাভবান হবে এবং ভোটের সুবিধা নেবে সেই খাতে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে, তার মানে উনি বলতে চাচ্ছেন যে শিক্ষা এবং প্রযুক্তি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই খাতে নেতারা এই খাত থেকে
লাভবান হবে,
লাভবান হবে।
যাই হোক, আমি এটা বুঝতে পারছি না এই মুহূর্তে। আমাদের একজন শ্রোতা লাইনে আছেন, আমি নিয়ে নিই তাকে। হ্যালো, কে আছেন লাইনে ভাই? হ্যালো, হ্যাঁ বলুন, টেলিফোন লাইনটা ভালো না। হ্যালো, হ্যালো, তাহেরা সঞ্জনা ওখান থেকে দেখবেন কে দিয়ে লাইন কেটে গেছে, আসলে খুব ভালো শোনা যাচ্ছিল না, আর একবার ফোন করলে সংযোগটা দিলে ভালো হয়।
হ্যালো,
আর
আচ্ছা আচ্ছা আচ্ছা
আচ্ছা, ওই আমাদের আরেকজন যিনি প্যানেলে ছিলেন ওনাকে পাওয়া যায়নি, প্রফেসর নাম্বারে,
আচ্ছা সিদ্ধার্থ ভট্টাচার্য, হ্যাঁ নাম্বার ঠিকই আছে, আমি চেক করেছি, হয়তো কোনো কারণে ব্যস্ত আছে ওনার নাম্বার, কারণ এখন এই বাজেট নিয়ে
লাইন হচ্ছে বেজে যাচ্ছে, অবশ্য হতে পারে
বাজেট নিয়ে এত পরিমাণে আজ দুদিন ধরে ব্যস্ত, বিশেষ করে ইকোনমিস্টরা, যার কারণে উনি বলেছেন যে আমি এটা কিছুক্ষণ আগে অমুক মিডিয়ায় কথা বললাম, এই করলাম, তো কি হবে বলতে পারি না, তুমি থাকতে চেয়েছিলেন, যাই হোক আমরা চেষ্টা করে দেখি। ডক্টর শওকত আলীর কাছে আমরা আরেকজনের প্রশ্ন নিয়ে আসি। সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন শিক্ষা খাতে কত শতাংশ দিল এবারকার বাজেটে, এটা তো বললামই একটু আগে। তানভীর আহমেদ লিখেছেন যে এবারের বাজেটের ইতিবাচক দিকগুলো বলুন প্লিজ,
এটা একটু ভালো শিক্ষা খাতে আমরা বললাম,
আমি যেটা লক্ষ্য রাখছি সেটা হচ্ছে আপনার এই যে কিছু সাধারণ মানুষ যেটা খায় আমরা ঢাকা শহরে বা অন্যান্য, এই যে রুটি পাউরুটি, তারপরে এই যে ম্যাটেরিয়ালস গুলো রুটি পাউরুটি, তারপরে আপনার বিস্কিট, এই জিনিসগুলোর পর থেকে ট্যাক্স গুলো রেয়াত দেওয়া হয়েছে, এটা ভালো যে সেখানে। তবে একটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম যে এখানে আপনার তামাকের উপরে আপনার 25% আপনার শুল্ক বসানো হয়েছে, আমার মনে হয় এবং তাতে প্রায় 2,000 কোটি টাকার বেশি ইনকাম হবে যতদূর আমার মনে পড়ছে। এখানে যদি 25% থেকে বাড়িয়ে 35% করা যেত, তাহলে সরকারের প্রায় 3,000 কোটি টাকার বেশি ইনকাম হতো, এবং সব থেকে বড় উপকার হতো সেলিম ভাই, সেটা হচ্ছে যে আমাদের জনগণের স্বাস্থ্য ও খাতের ব্যয়টা কমে যেত, এবং তাদের স্বাস্থ্যের সপক্ষে আমরা অনেক একটা ভালো দিক নির্দেশনা দিতে পারতাম, এবং বিড়ির পরে কোন রকম ট্যাক্স করা হয়নি, এটা অন্যায়। আর তামাক আপনার যদি বন্ধ হয় বাংলাদেশে, যদি এরপরে যেটা করেছে 20% ছিল গতবার, এবার 25% করা হয়েছে, তো আমার ধারণা যদি 35% করা হয়েছে, এটাকে বলা হয় প্রোহিবিটিভ ট্যাক্স, মানে আস্তে আস্তে যেমন যুক্তরাষ্ট্রে আছে যে আমরা এমন একটা ট্যাক্স করা হয়েছে স্টেট ফেডারেল লেভেলে এবং সিটি গভর্নমেন্ট, যে আপনার আর এখন ওই পান বিড়ি সিগারেট কেনার মতো মানে তাদের আর আগ্রহ কারণ নাই। তো এইটা আমাদের জনগণের, বিশাল জনগণের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে তামাকের পরে আরো বেশি ট্যাক্সটা বাড়ালে সরকারের প্রায় 3,000 কোটি টাকার বেশি ইনকাম হতো, এবং হয়তো এটা ভবিষ্যতে আমরা স্বাস্থ্য খাতে যে ব্যয়টা, আমি সাধারণ মানুষের স্বাস্থ্য খাতে ইন জেনারেল পাবলিক হেলথ এর কথা বলছি, সেখানে কিন্তু সরকার ভবিষ্যতে দারুণ একটা সেভিং করতে পারত যদি তারা এই এই সিগারেট বা আরো, মনে রাখতে হবে রোকেয়া ভাই, এখানে এই সিগারেট এবং স্মোকিং দিয়েই শুরু হয় নেশার, যত প্রকার নেশা ইতিহাসে যুক্তরাষ্ট্র দেখা যায় তারা শুরু করে কিন্তু এই স্মোকিং গুলো, এ কারণে যুক্তরাষ্ট্রে দেখেন সব থেকে প্রথম তারা স্মোকিং এর পরে আপনার সবকিছু তারা নিষেধাজ্ঞা জারি করেছে এবং ইট ইজ এ ইমেন্স বেনিফিট যে তারা এটা পেয়েছে। বাংলাদেশ সরকারের উচিত ছিল এটা। আরেকটা কথা আপনি বলেছেন সেলিম ভাই যে বাংলাদেশের ইনফ্লেশন উনি রাখতে চেয়েছেন সিক্স অ্যান্ড লিটল ওভার 6% এবং লিটল ওভার 7% গ্রোথ রেট।
গ্রোথ
দেখেন সুবিন খানের ফাঁকিটা দেখেন, আপনি যদি সিক্স থেকে সিক্স মাইনাস করেন তাহলে দেখা যাবে 3% আপনি পাচ্ছেন। আপনার যে গ্রোথ হচ্ছে তা যদি ইনফ্লেশনই হয় 6% তাহলে আপনি কিন্তু যে মানিটা এখন দেখাচ্ছেন, যে গ্রোথ রেটটা আপনি দেখাচ্ছেন, এটা কিন্তু একটা ফ্যাক্ট হিসেবে আপনি দেখাচ্ছেন। এই গ্রোথ রেটের ভিতরেই কিন্তু আপনি ইনফ্লেশন ধরে বসে আছেন এবং এটা যদি বাড়ে, যত ইনফ্লেশন আপনার বাড়বে এই আপনার ডোমেস্টিক গ্রোথ রেটে, আমাদের জিডিপি গ্রোথ রেটে কিন্তু দারুণভাবে এটা আঘাত করবে। এবং ইতিমধ্যে আপনি লক্ষ্য রেখেছেন যে ইনফ্লেশনটা কিন্তু আস্তে আস্তে দারুণভাবে বাড়তে আছে, কারণ এটা বিভিন্ন কারণ রয়ে গেছে যে প্রোডাক্টিভ সেক্টরে আমাদের যে বন্ধাত্ম অবস্থা চলছে দীর্ঘদিন থেকে, ফলে সেখানে আমরা ঠিক জনপতি মাথাপতিতে প্রোডাকশন সেটা বাড়াতে পারিনি, না পারলে যেটা হয় মানি সাপ্লাই বেড়ে গেছে, এর ফলে আপনার ইনফ্লেশন এটা বাড়বে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কোন নির্দেশনা নাই। কিন্তু
আমরা আরেক
একজন শ্রোতা আছেন,
মন্তব্য নিয়ে নি।
ওবায়দুর রহমান, হ্যালো।
হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
আসসালামু
আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। ওবায়দুর রহমান সাতক্ষীরা থেকে বলছিলাম। কোন বছরই বাজেটের যে উচ্চবিলাসী বাজেট যেটা হয়েছে টার্গেট কখনো পূরণ হয়নি, তাহলে বর্তমানে এত উচ্চবিলাসী বাজেট দেওয়ার কারণটা কি? এটা দ্বিতীয়
এই যে একটু আগে আমাদের আলোচক বলছিলেন ডক্টর শওকত আলী যে নির্বাচনের বছর হলে একটু বাজেট নানান রকমভাবে চিন্তা করে এবং বাজেট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তো হয়তো সেটা
একটু কারণ। তবে একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই সরি ভাই, সেখানে অর্থমন্ত্রী বলেছেন যে আমি একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সদস্য, সুতরাং আমার বাজেট গুলো প্রত্যেকটাই নির্বাচনী বাজেট। আমার মনে হয় উনি একজন বিজ্ঞ আপনার অর্থনীতিবিদ বলবো, যেহেতু তিনি বহু বাজেট দিয়েছেন, আমার মনে হয় তার হাতেই বাংলাদেশের সব থেকে বেশি বাজেট দিয়েছে প্রবাবলি সাইফুর রহমান সাহেবের পরে। এখানে উনি এই কথাটা বলা সম্পূর্ণ রং। উনি যখন বাজেট দেন এটা জনগণের পয়সা, ফকির ভাই এটা মনে রাখতে হবে, জনগণের পয়সা, জনগণের একটা বাজেট হচ্ছে। উনি কি করে বলেন যে এটা আমি দিয়েছি, এটা নির্বাচনী বাজেট বা আমি একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সদস্য হিসেবে কিন্তু উনি বাজেট দিচ্ছেন না, উনি বাজেটটা দেবেন বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে এবং বাংলাদেশের জনগণের পয়সা, বাংলাদেশের জন্য নিবেদিত হয়ে সেই পয়সাটা খরচ হবে, এইটা চিন্তা করে উনি বলতেন। কিন্তু যেহেতু উনি মুরব্বী মানুষ, অনেক সময় অনেক কথাই বলেন, এটাতে তেমন ধরা যাবে না। আরেকটা কথা উনি বলেছেন ওই বাজেট উপলক্ষে আলোচনায়, সেটা উনি বলেছেন যে বাংলাদেশে গত 10 বছরে কোনো ব্যয় বৃদ্ধি হয়নি বা ইনফ্লেশন বাড়িনি, এটা উনি রং বলেছেন। উনি নিজেই বলছেন
গত বছরে তো উনি যখন বাজেট দিয়েছেন তখন এটা উল্লেখ করা হয়েছিল।
হ্যাঁ, এটা 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 উনি একটা উল্লেখ করেছেন যে আমি একটা রাজনৈতিক, এই গতকালকে আলোচনায় আপনার উসমানী
স্মৃতিময়টা
আলোচনা করেছেন, এটা আমার মনে হয় যে এটা ভালো একটা দিক নির্দেশনা দেয় না। উনি যদি এই কথা বলেন তাহলে পরবর্তী সরকার যদি আসে সে যখনই বলবে জানি এইবার পেয়েছি ক্ষমতা, এবার পুরো বাজেটটা আমার দলীয় বাজেট দিয়ে দিলাম, এটা তো কোনো ভালো একটা এক্সাম্পল হয় না।
একটা জিনিস যে এই বাজেটে অনেক জায়গা থেকে মানে অনেক পক্ষ যারা বিশ্লেষণ করছেন তারা বলছেন যে এখানে কিন্তু এই বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির কার্যকারিতার অসন্তোষজনক একটা পরিস্থিতি তুলে ধরা হয়েছে, মানে কর্মসংস্থান সঠিকভাবে হয়নি, যুব সমাজের বেকারত্ব বাড়বে সেটাই আশঙ্কা করা হচ্ছে, কর্মসংস্থানের যথাযথ ব্যবস্থা এই বাজেটে প্রতিফলিত না।
এটা এটা এক্স্যাক্টলি রাইট। এই কারণে রোকেয়া যে মনে রাখতে হবে গত বছর বা তার আগের বছরগুলো যে ছেলে মেয়েগুলো আপনার আন্ডার গ্রাজুয়েট পড়তো তারা এবার গ্রাজুয়েট হবে, আপনার দেখেন যারা মাস্টার ছিল গত বছর তারা এবার পাস করে বেরিয়ে যাবে, অর্থাৎ আমাদের কর্মসংস্থানের প্রতি নিয়ত হাজার হাজার, আমি লাখ লাখ না বললো হাজার হাজার
শিক্ষিত বেকার যুবক আমরা তৈরি করছি, সে এই বাজেটের ভিতরে এমন কোন ডাইরেকশন নাই। সব থেকে অবাক আমার লাগে যারা বাংলাদেশকে লুটপাট করে খাচ্ছে, যারা মানি লন্ডারিং করছে, তাদেরকে কি করে সরকার এত বড় আপনার ইনসেন্টিভ দিলেন যে 2,000 কোটি টাকা দিতে হবে, আপনার কর্পোরেশনের ট্যাক্স বাড়ানো করা হয়েছে মাত্র 12%, পাবলিক কোম্পানি যে কর্পোরেশন
লাইনে কেউ আছেন
করেছেন, অথচ আপনি যে কথা আগেই বললেন আমরা আয় মাত্র 2,50,000, তার কাছে আপনি 5,000 টাকা কিনে
নিচ্ছেন। আমাদের একজন শ্রোতা লাইনে আছেন, আমরা তার কলটা নিয়ে নিই, কারণ উনি করছেন বারবার লাইন কেটে যাচ্ছেন। হ্যালো
আমাদের যখন কালকে অর্থমন্ত্রী সংসদে যখন বাজেটটা পাশ করেন, এখন আমি মনোযোগ দিয়ে দেখছিলাম, আমার প্রশ্ন একটা হচ্ছে, সেটা হলো মুক্তিযোদ্ধাদের কত ভাতা সেক্টরে রাখা হয়েছে, আর একটা ভূজ্য তেল এবং কি চাল ডাল, এই বিষয় নিয়ে কতটুকু আর কি ভূজ্য তেলের কতটুকু ভূমিকা মানে এবার বাজারে থাকতেছে আর কি। ধন্যবাদ, নমস্কার।
আচ্ছা, আরো একজন আছে,
আর একজন লাইনে আছেন।
আছি,
বলুন।
হ্যাঁ নমস্কার, আমি কুণাল ঘোষাল কথা বলছি, শান্তিনিকেতন পশ্চিমবঙ্গ ভারত থেকে।
নমস্কার, বলুন।
হ্যাঁ
বলুন।
হ্যাঁ, যেটা আমি বলতে চাইছি,
হ্যালো আমরা শুনছি, বলুন।
হ্যাঁ, যেটা আমি বলতে চাইছি যে আমি আপনাদের অনুষ্ঠান অনেকদিন ধরে শুনি, তো উপমহাদেশের যেটা সমস্যা মানে সেটা ভারত হোক সেটা বাংলাদেশ হোক, সেখানে এখানকার যারা পলিটিশিয়ানরা আছে তারা শিক্ষিত বেকারদের কিন্তু সেরকম কর্মসংস্থানে কোনো রকম আগ্রহী নয়। আপনি একটু আগে বললেন যে বাংলাদেশে এখন যারা গ্র্যাজুয়েশন করেছে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, মাস্টার্স যারা করেছে তারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে, এই সমস্যা কিন্তু শুধু বাংলাদেশের নয়, ভারতের এই একই সমস্যা আছে। এবং তারা লেস ইন্টারেস্টেড যে এই সমস্ত শিক্ষিত বেকারদের সঠিক কর্মসংস্থান করার জন্য, এটাই আমার বক্তব্য, যেটা আজকে বাংলাদেশের বাজেটেও প্রতিফলিত হয়েছে ভারতের মতোই।
ঠিক কথা বলেছেন, এটা একটু আগে আলোচনা হচ্ছিল,
মানে শিক্ষিত যারা যুব সমাজ তাদের বেকারত্ব আরো বাড়বে আগামীতে, এরকমই আশঙ্কা করা হচ্ছে।
একই রকম থিম নিয়ে দুজন প্রশ্ন করেছেন। সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন যে কর্মসংস্থান সঠিক করবার জন্য বাজেটে সঠিক দিক নির্দেশনা দিতে হবে। আচ্ছা, আরেকজন বলেছেন, অজয় কুমার সরকার বাংলাদেশে কেন পশ্চিমবঙ্গেও প্রচুর বেকার তৈরি করছে, তাদের নিয়ে কি কেউ ভাবে না? আচ্ছা ডক্টর শওকত আলী, এই আপনি দুজনের প্রশ্ন শুনলেন এবং আরো দুজনের প্রশ্ন আমি শোনালাম, কি মন্তব্য বা পরামর্শ?
ভাই, আমরা যারা যুক্তরাষ্ট্রে থাকি, আপনি দেখেন আমরা হয়তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনেক কথা আমরা বলে থাকি তার বিরুদ্ধে বা তার কথাবার্তা নিয়ে, কিন্তু তার একটা বড় জিনিস একজন ইকোনমিস্ট হিসেবে আমাদের স্বীকার করতে হবে, সেটা যে তার সময় কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা লোয়ার দেন 4%, হুইচ ইজ 3.8% অ্যাজ অফ নাও, হুইচ ইজ আপনার গত 50 বছরে এই ধরনের হয়নি, এজন্যই তারা খুবই, এবং এটি হবে তাদের নেক্সট ইলেকশনের একটা বড় এজেন্ডা। আমাদের দেশের আনফরচুনেটলি যে এই জিনিসগুলো হয় না, আপনি আমি আপনার একটা কথা আপনার বলি, যেহেতু আপনি বলছেন, সেহেতু এই দিক নির্দেশনা গুলো আসলে উপর থেকে আসবে। আপনি সোনালি ব্যাংকের 26,000 কোটি টাকা লুটপাট হয়েছে, সেই ভদ্রলোক কিন্তু ফজলুল কবির সাহেব, উনি আপনার অর্থমন্ত্রীর পাশে বসেছিলেন, তিনি কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকের হচ্ছে তিনি কর্ণধার, গভর্নর। আপনার বেসিক ব্যাংকে 4,400 কোটি টাকা হয়েছে, জনতা ব্যাংকের 1,200 কোটি টাকা হয়েছে, আর ঋণখেলাপির কথা আমি প্রায় বলেছি যে প্রায় 90,000 কোটি টাকা রয়ে গেছে 3 মাসে। আপনি এই টাকাগুলো এক জায়গায় করেন, আপনি স্বাধীনতার পর থেকে যে ন্যাশনালাইজড ব্যাংকগুলোকে আপনি এইভাবে ভর্তুকি দিয়েছেন, আপনি টাকাগুলো এক জায়গায় করেন। আমার মনে হয় কি জানেন সেলিম ভাই, যে আমাদের বাংলাদেশ সুইজারল্যান্ডের মতো হয়ে যাওয়ার মতো হয়েছিল, আমার ইনক্লুডিং মাইসেলফ, আমারও বোধ হয় এদেশে থাকার কোনো উচিত ছিল না, যদি আমরা ওই জিনিসটাকে সুষ্ঠু সুন্দরভাবে ব্যবহার করতে পারতাম, কোনো বেকার সমস্যা থাকতো না। এই টাকাগুলো যদি আপনি নিয়েছেন এখনই, এবং এগুলোর একটা যে সিড মানি বলে, এই টাকাগুলো চলে গেছে, আপনি এখন দিয়েছেন 2,000 কোটি টাকা, আপনি দেখেন তো বাজেটে কোথাও আছে আমাদের এই বেকার ছেলে মেয়েদের জন্য 1,000 কোটি টাকাও আপনি কোথাও দিয়েছেন কিনা? আপনি তো সবই রেখে দিলেন যারা ব্যাংক্রাপ্ট হয়েছে, এবং যারা ভবিষ্যতে হবে তাদের জন্য আপনি গ্যারান্টি দিয়েছেন, কিন্তু এই যে ছেলেপিলেগুলো যারা পাস করে গেল, যারা অনার্স পাস করতে পেরেছে, আপনি দেখেন ঢাকা শহরের রাজপথে আমার মনে হয় আরো বিক্ষোভ বাড়বে আগামীতে, যখন এই বাজেটটা ইমপ্লিমেন্টের পর্যায়ে চলে যাবে তখন ঢাকা ইউনিভার্সিটি বা সারা দেশের ইউনিভার্সিটি গুলো তো বাড়বে, কারণ তারা দেয়ার ইজ নো হোপ যে সেখানে তাদের বাজেটের জন্য কোনো কথা বলা হয়নি সরকারের, এটা ব্যর্থতা। তাদের বলা ছিল, উচিত ছিল যে এই একটা অ্যামাউন্ট অফ মানি তাদেরকে যারা শিক্ষিত হয়ে বেরিয়ে আসছে তাদের বিভিন্ন সেক্টরে প্রোভাইড করা, আর যদি না পারে, যদি না পারে ছেলে ভাই, তাহলে যুক্তরাষ্ট্র মতো তাদেরকে বেকার ভাতার ব্যবস্থা করতে হবে, বা অন্তর্বর্তীকালীন 6 মাস বা 7 মাস বা 1 মাস, টাকা তো কোনো অভাব নেই ভাই, এগুলো যে টাকাগুলো রয়ে গেছে আমি তো হিসেব দিচ্ছি, স্বাধীনতার পর থেকে যদি আসেন আর কিচ্ছু না করেন গত 10 বছরে টাকা দেন, তাহলে আপনি দেখবেন যে এ আমাদের বেকার সমস্যাগুলো কোনো কিছু থাকে না। ইন্ডিয়ার কথা আলাদা,
এটা এটা সত্যি
বড় সমাজ,
এটা সত্যি
আরো বেশি তাদের,
শুধু বাংলাদেশের জন্য নয়
ভাবে মোকাবেলা করছে, কিন্তু আনফরচুনেট এটা হয় না। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে বাজেট কিন্তু পাস হয়ে গেছে, আমাদের দেশে কেউ আগ্রহ তেমন প্রকাশ করে না, কারণ এই আলোচনা করার পরে যে একটা সংশোধন হবে
ধরনের
পার্লামেন্ট আমাদের দেশে নাই, দেখেন পার্লামেন্টে এই ব্যাপারে কোনো আলোচনা নাই, পার্লামেন্টে বিরোধী দল নাই, তাদেরকে সাজেশন করার জন্য কেউ নাই, বিরোধী দলের থাকে গ্রুপ অফ ইকোনমিস্ট, যারা যখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেখেন কংগ্রেশনাল বাজেট কমিটি রয়ে গেছে, তারপরে গ্রুপ অফ ইকোনমিস্ট রয়েছে ডেমোক্রাটদের, গ্রুপ অফ ইকোনমিস্ট রয়েছে রিপাবলিকানদের, সাহায্য সহযোগিতা করে, বাংলাদেশে আনফরচুনেটলি কেউ নাই, যা করে উপর থেকে চাপিয়ে দেওয়া হয়, এইটা নিয়ে 2-4 দিন আমরা একটু কথা বলি, তারপরে যে যার মতো বাস আমরা জিমিয়ে পড়ি। ট্রাডিশনাল উই আর গোয়িং।
আচ্ছা আমরা আরেকজনের কথা একটু শুনি, একজন
শ্রোতা আছেন, তার বক্তব্য শুনে নি, কারণ আমাদের সময় হাতে 3-4 মিনিট আছে আর। হ্যালো, হ্যালো, আমার মনে হয় তাহেরের লাইনটা কেটে গেছে নাকি আছেন?
আছে
আছে আছে, বলুন।
হ্যালো,
হ্যাঁ বলুন।
আপু আমি আমি যে আমি কথা বলছি, প্রশ্ন করছি, আমি পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী যে প্রশ্নটা করলাম।
ও আপনার প্রশ্ন তো শুনেছি, আরো কি প্রশ্ন করবেন কিছু?
না না ছেলে ভাই, আমি প্রশ্ন করতেছি না, আমার জানা বিষয় হচ্ছে ভোজ্য তেল এবং কি যে চাল ডালের বিষয়ে কতটুকু আর কি ভূমিকা এবার বাজেটে রাখা হয়েছে আর কি।
নিত্য প্রয়োজনীয় যে কি দ্রব্য সেগুলো সম্পর্কে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরো কয়েকটা প্রশ্ন ডক্টর শওকত আলী বলে আমরা, উত্তম কুমার পল না দীপক চক্রবর্তী বললেন তো, উত্তম কুমার পল আছেন লাইনে?
উত্তম কুমার কি?
জি বলুন।
হ্যালো, দীপক চক্রবর্তী লাইন আমাদের ওই স্টুডিওতে আর দেয়ার।
আচ্ছা ওটা আমরা শুনেছি, এখন আমি আর দুটো প্রশ্ন করে আর 1 মিনিটের ভেতরে শেষ করতে হবে আমাদের, ডক্টর আলীর কাছে আসছি। বিশ্ববাজারে যখন তথ্য প্রযুক্তি খাতকে গতিশীল করার প্রণোদনা দিচ্ছে, তখন বাজেটে ভ্যাট বাড়ানোর প্রস্তাব করছে সেলুকাস, এই কথা লিখেছেন রকি জার্নালিস্ট, এরকম কিছু আমাদের এবার বাজেটে ছিল কিনা আমি জানি না, হয়তো ছিল। তাজিন করেছেন, ধন্যবাদ, ভোটের জন্য ক্ষমতা শক্তিশালীভাবে করে শিক্ষিত বেকার যুবকদের, শঙ্কর হালদার লিখেছেন ভোটের জন্য ক্ষমতাশালী দল ভাবে শিক্ষিত বেকার যুবকদের জন্য কে ভাবে, আরো অনেকের মনির আহমেদের
প্রশ্ন করেছেন।
তবে এবারকার বাজেটে আপা আপনি যেটি বললেন, ডক্টর আলীও বললেন যে কর্মসংস্থানের বিষয়টি নজর দেওয়ার দরকার ছিল, তরুণ সম্প্রদায়ের ভবিষ্যতের বিষয়ে নজর দেওয়া,
যুব সমাজের যুব বেকারত্ব বাড়বে এটাই আশঙ্কা, কারণ
সারা দুনিয়ায় এই তরুণদের প্রতি গুরুত্ব দিচ্ছে মানুষ সবচেয়ে বেশি,
এবং বাংলাদেশে তো তরুণ সমাজের মানে 15-25 বা 30 বছর বয়সীদের সংখ্যা অনেক বেশি, 40%
অনেক বেশি, আর আপনার ওভার 35%। হ্যাঁ, সুতরাং সেখানে এটা এটা মানুষ ভুল হয়েছে এবং এর খেসা গভর্নমেন্টকে দিতে হবে আগামী 1-1.5 বছরের ভিতরে, কারণ ওই রাস্তায় ছেলেপেলেদের আপনি ঠেকাতে পারবেন না, এই কোটা তো একটা আছেই একটা ঝামেলা। তারপরেও তারা যখন দেখবে যে এই বাজেটটা অ্যাকচুয়ালি নির্বাচনকে সামনে করে নিয়ে যেটা অর্থমন্ত্রী বলছেন, তখন তারা এটা ঝামেলায় পড়বে। তবে একটা জিনিস আমার একটু পছন্দ হয়েছে বলে দিই, যে রাইস ইম্পোর্টের ক্ষেত্রে সরকার 25% ট্যারিফ ইম্পোজ করেছে, এটা একটা ভালো জিনিস হবে যে গরিব কৃষক যারা অনেক কষ্ট করে অনেক খরচ করে এই ধান চাল উৎপাদন করে, তাদের আশা করি যে তাদের একটা প্রাইস স্টেবিলাইজেশন হবে, যেহেতু বিদেশ থেকে আমরা চালগুলো রপ্তানি করতে পারি না, যেটা আমরা লক্ষ্য করি যে যখন এই ক্রপ সিজন গুলোতে হারভেস্টিং গুলো করা হয় তখন তারা ঠিক মতো দাম পায় না, তার কারণ খাদ্য বাইরে থেকে চলে আসে। তো ফলে আশা করা যায় যদি ঠিক মতো গভর্নমেন্ট এটা ম্যানেজ না করতে পারে তাহলে কিন্তু আবার ডোমেস্টিক যে প্রাইস হাই করতে পারে রাইসের ব্যাপারে আমি বলছি, সেটা যেহেতু 25% ইজ এ ভেরি বিগ নাম্বার। সুতরাং একদিকে যেমন একটা ভালো দিক আছে যে আমাদের গরিব কৃষকরা বিদেশি চালের যে দাম সস্তা চাল সেখানের প্রকোপে পড়ে আমাদের কৃষক যে হিমশিম খায় এটা আশা করা যায় এটা বোধহয় এবার না হতে পারে,
এটা একটা ভালো জিনিস
আমার মনে হয়েছে
যে কৃষি খাতে কিছুটা সাশ্রয় হবে আর শিক্ষা খাতে প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে বাড়বে। এবং আমরা আশা করব যে সময় শেষ হয়েছে, আসলে আমাদের হাতে আর সময় নেই, আজকের আলোচনা এখানেই শেষ করতে হয়।
ডক্টর সৌগত আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর এম এম আকাশকে পেলে আরো ভালো হতো, আলোচনা জমতো।
অনেক ফেসবুকে মন্তব্য পাঠিয়েছেন, টেলিফোন করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আলাপনের আলোচনা এ পর্যন্তই।
কল ইন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথিদের এবং প্রশ্নকর্তাদের বক্তব্য মন্তব্য সম্পূর্ণ তাঁদের নিজস্ব মতামত, এবং এই সব বক্তব্য মন্তব্যের সঙ্গে ভয়েস অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্র সরকারের কোন রকম সংশ্লিষ্টতা নেই।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন আমাদের নিয়মিত আয়োজন আলাপনের আজকের বিষয় বাংলাদেশের বাজেট নিয়ে, এবং এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জানা ফিরোজ। সংক্ষিপ্ত সংবাদগুলো হচ্ছে, কানাডায় সাত জাতিগোষ্ঠী বা G7 এর সম্মেলনে হোয়াইট হাউস থেকে রওনা দেবার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদদাতাদের বলেন রাশিয়াকে এই শীর্ষ স্থানীয় অগ্রসর দেশগুলোর সম্মেলনে আবার আমন্ত্রণ জানানো উচিত। হোয়াইট হাউসের সাউথ হল লন থেকে ম্যারিন ওয়ান হেলিকপ্টারে ওঠার আগে তিনি বলেন রাশিয়ার এই বৈঠকে থাকা উচিত ছিল। G7 এর আরেকজন নেতা ইটালির প্রধানমন্ত্রী গিসেপ কন্তে এক টুইট বার্তায় বলেন তিনি ট্রাম্পের এই প্রস্তাব সমর্থন করেন। তবে এবছরের এই শীর্ষ বৈঠকের আয়োজক দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যে কানাডা এই সংগঠনে রাশিয়ার পুনঃপ্রবেশের বিরোধী। অবশ্য ক্রেমলিনে একজন মুখপাত্র দমিত্রি পেসকভ এই সবকিছুই নাকচ করে দেন। স্পুটনিক বার্তা সংস্থার মতে পেসকভ বলেন রাশিয়া G7 ছাড়া অন্য ধরনের সংগঠনের দিকে এখন মনোযোগ দিচ্ছে। সিরিয়ার একটি নজরদারি সংস্থা বলেছে যে বিদ্রোহী অধ্যুষিত একটি আবাসিক এলাকার বিমান হামলায় শিশুসহ অন্তত 35 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে এই বিমান হামলা চালানো হয় উত্তর পশ্চিমাঞ্চলে ইদলিব প্রদেশে জারদানা গ্রামে। ফরাসি বার্তা সংস্থার AFP-র একজন সংবাদদাতা যিনি সেখানে উপস্থিত ছিলেন জানিয়েছেন যে নারী, শিশু, বয়স্ক লোক এবং উদ্ধারকারী স্বেচ্ছাসেবক সহ বহু আহত লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদে শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সংখ্যালঘু নেতারা বলেছেন দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা অস্তিত্ব সংকটে ভুগছেন। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্টে।
সংখ্যালঘু নেতারা বলেছেন চলতি বছরের শেষে জাতীয় নির্বাচনকে ঘিরে তারা আরো দুশ্চিন্তায় আছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন 1992 সাল থেকে 2006 সাল পর্যন্ত ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর যে পরিকল্পিত আক্রমণ অব্যাহতভাবে চলছিল তার পুনরাবৃত্তি বর্তমান সরকারের আমলে হবে না সংখ্যালঘুরা তা ভেবেছিল। তিনি বলেন গত 10 বছরে তার ভাষায় পরিস্থিতি এখন আরো নির্মম ও করুণ আকার ধারণ করেছে। রানা দাশগুপ্ত অভিযোগ করেছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের একটি বিরাট অংশ সংখ্যালঘুদের উপাসনালয় ও সহায় সম্পত্তি দখল করেছেন এবং নির্মম অত্যাচার করেছেন। দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুরা অস্তিত্বের সংকটে ভুগছেন বলে তিনি দাবি করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত রন্ধনশিল্পী CNN এর খাদ্য ও ভ্রমণ সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠানের সঞ্চালক অ্যান্টনি বোর্ডেন ফ্রান্সের একটি হোটেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তার বয়স হয়েছিল 61 বছর।
ওয়াশিংটন ওয়াশিংটন থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিরা কিবরিয়া, প্রকৌশলী ছিলেন প্যাট্রিক ডেয়া। আপনাদের সবাইকে আগামীকালের অনুষ্ঠান দেখার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.